এতক্ষণ যে অনুষ্ঠানটি দেখলেন তার ব্যয়ভার বহন করলেন জয়েস ম্যান মিনিস্ট্রির বন্ধু এবং অংশীদারেরা। খ্রিস্টের মধ্যে আপনার আইনি অধিকারী কি তাই নিয়ে আমি কথা বলছি। খ্রিস্টের রক্ত বিনিময়ে যে অধিকার আপনারা অর্জন করেছেন, আপনাদের আমি যে অধিকারের কথা বলছি তা যিশু তার সর্বস্ব দিয়ে ক্রয় করেছেন। তিনি আমাদের ধার্মিকতার মূল্য চুকিয়েছেন, তিনি আমাদের সেই ক্ষমতার যার কথা আপনাদের বলছি তার মূল্য চুকিয়েছেন। তিনি মূল্য চুকিয়েছেন যাতে আমরা আমাদের প্রাত্যহিক জীবন নবজন্মের ক্ষমতার সাথে বাস করতে পারি। কিন্তু এই সকল অধিকার আমাদের তখনই লাভ হয় যখন আমরা শিখতে পারি কিভাবে বাস্তবে তার মধ্যে এবং তার অধীনে বাস করতে হয়। যিশুর মধ্যে বাস করার রাস্তা হলো তার সাথে সময় কাটানো, তার উপদেশ পাঠ করা, তার উপদেশ মান্য করে চলা, আমাদের জীবনের সব কাজে তাকে অংশী করে নেওয়া। ঈশ্বরের সাথে সুসম্পর্ক স্থাপনের অর্থ শুধু প্রতি রবিবার চার্চে যাওয়া আর পরের রবিবারে না আসা পর্যন্ত তাকে ভুলে থাকা নয়। এর অর্থ হলো ধর্ম মানে নির্জীব শুকনো ধর্মাচরণ। যিশু এই জন্যে মৃত্যুবরণ করেননি যাতে আমরা এক নতুন ধর্ম লাভ করি, তিনি প্রাণ দিয়েছিলেন যাতে তার মাধ্যমে আমরা ঈশ্বরের সাথে এক নিবিড় ঘনিষ্ঠ ক্ষমতাশীল সম্পর্ক গড়ে তুলতে পারি। এর মানে যে তিনি আমাদের জীবনের সব ক্ষেত্রে উপস্থিত থাকতে চেয়েছিলেন, সর্বক্ষেত্রে। আপনার জীবনের সব কিছুতেই তাঁর অধিকার, আপনার জীবনের আনন্দে তাঁর অধিকার, আপনার চিত্তে তাঁর অধিকার, আপনার খাদ্য, আপনার স্বাস্থ্য, শরীর এবং চিত্তে তাঁর অধিকার। আপনি কাদের বন্ধু করবেন, কিভাবে কথা বলবেন, কিভাবে চিন্তা করবেন, এসবও তাঁর ভাবনার বিষয়। অর্থাৎ সমগ্র আপনার বিষয় ঈশ্বরের অধিকার ও দায়িত্ব। এ কথা ভেবেই কেমন উত্তেজনা হয়ে উঠি আমি। আপনার ব্যাংকে টাকা থাকতে পারে, কিন্তু আপনি যদি সেই টাকা তুলতে না জানেন তাহলে আপনাকে দরিদ্রের জীবনই কাটাতে হবে। আমি গিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে জমা করতে আসেনি, কিন্তু আপনি যদি চেকের ব্যবহার না জানেন মানে এ ব্যবহার না করতে পারেন তাহলে এটাই হলো সবচেয়ে বড় কথা। যিশু অ্যাকাউন্টে এক অপূর্ব সমান আছেন, কিন্তু অধিকাংশ খ্রিস্টানই জানেন না তার ব্যবহার কিভাবে করতে হয়। আজ আপনাদের যা দিতে বলেছি এক আধ্যাত্মিক এটিএম কার্ডের কথা বলছি আমি। আপনি ইচ্ছে হলেই গিয়ে টাকা তুলতে পারবেন, মানে বুঝতে পারছেন, আমিন। এখন আগে তার মধ্যে থাকা সম্বন্ধে কিছু বলা হোক। আমি সবার আগে বাধ্যতা সম্পর্কে কিছু বলতে চাই, এখানে দাঁড়িয়ে একটা বলা আমার পক্ষে মূর্খতা। আবার অবাধ্য জীবনও কাটাতে পারেন, এবং অনেক সময় এটা ঘটে যে আমরা মানুষদের যিশুর মধ্যে কি কি আসে সব কিছু বিস্তারিত বলি অথচ এর দায়িত্বের কথা বলি না। এটা কিন্তু ঠিক নয়, আমি অবশ্যই ভুল করব না। আমি আপনাদের উত্তেজনায় অধীর করে তুলতে পারি, মানে পৃথিবীর সব থেকে আনন্দের উপহার আপনি পেতে চলেছেন। কিন্তু এ কথাও বলতে চাই যে যদি আপনি ঈশ্বরের বাধ্য না হন, বলছি না যে আপনাকে একেবারে নিখুঁত হতে হবে, কিন্তু আপনাকে পাপ করা, অপরাধ করা বন্ধ করতে হবে। আমি আপনাদের দ্রুত দুটো ব্যাপারে কিছু বলবো। কিছুদিন ধরে আমি খ্রিস্টের দান আমাদের এই শরীরের ক্রোধ, ক্ষমাহীনতা, অসন্তুষ্টি এবং বিবাদ নিয়ে অনেক আলোচনা করেছি, এবং বছর ধরে এই উপদেশ দিতে গিয়ে দেখেছি যে সভার শেষে যখনই আমি প্রশ্ন করেছি যে উপস্থিত জনতার মধ্যে কারো তিক্ততা, বিরক্তি, ঘৃণা, ক্রোধ, হতাশা, ক্ষমাহীনতার জন্য প্রার্থনা প্রয়োজন, দাঁড়িয়ে পড়ুন, কখনো কোনো দিনও উপস্থিত জনতার মধ্যে কমপক্ষে মানে কম মানুষকে দাঁড়াতে দেখিনি, জানেন এই ঘটনার আমার কি মনে হয়? আমার মনে হয় ক্রোধী খ্রিশ্চানে পৃথিবী পূর্ণ হয়ে গেছে। আমি চাই আপনারা এই ব্যাপারে একটু ভাবুন, একটু গভীরভাবে চিন্তা করুন, কারণ বাইবেল বলে ক্রোধ পোষণ করে সূর্যকে অস্ত দিতে যেও না। সুতরাং যদি আপনি অন্তরে ক্ষোভ, ক্রোধ, তিক্ততা, অসন্তোষ পোষণ করেন তাহলে আপনি বিবাদ নিয়ে বাস করছেন, এবং বিবাদ বাইবেলে আপনাকে এর থেকে মুক্ত হতে বলেছে। আমার অনুভূতির ব্যাপারে আমি কিছু করতে পারবো না, আপনি কিরকম অনুভব করছেন? আপনি ক্ষমা করতে পারেন, আপনি শত্রুর জন্য প্রার্থনা করতে পারেন এবং তাদের আশীর্বাদ করতে পারেন, মানে যা আছে না চাইলেও তার সাথে কথা বলতে পারেন, অতএব যা কিছু আপনি করবেন তার সব কিছুই আপনাকে করতে চাইতে হবে না। আসলে ঈশ্বর আপনাকে যা কিছু করতে বলবেন তার সব যদি আপনি করতে ভালোবাসতেন তাহলে আপনার পক্ষে তা করা সহজ হয়ে যেত এবং আপনি কিছু শিখতে পারতেন না সেই করার মাধ্যমে, কারণ আপনি ইতিমধ্যে এই ব্যাপারগুলোতে সচেতন এবং অভিজ্ঞ। কিন্তু যখন কোনো কঠিন কাজ শুধু ঈশ্বরকে ভালোবাসবেন বলে আপনি করেন অথবা ঈশ্বরের প্রতি বাধ্যতার জন্যে কোনো কাজ করেন, তার অর্থ যিশু আপনাকে যা কিছু দান করতে চেয়ে মৃত্যুবরণ করেছিলেন আপনি তাই লাভ করতে এই কাজ করছেন, অথবা আপনার আধ্যাত্মিক এটিএম কার্ড ব্যবহার করতে এই কাজ করছেন। আপনি ঈশ্বরকে ভালোবাসেন এবং আপনি প্রার্থনা করেন যে হে ঈশ্বর আমাদের অপরাধ ক্ষমা করুন, আমরা যেমন আমাদের ক্ষমা করেন তিনি আমাদের ক্ষমা করেন, আমাদের খুশি হওয়া উচিত। আমাদের উদাহরণ দেখে অথবা কি জানেন হয়তো শেখেন, যা হোক এই ব্যাপারে আমি সারা রাত ধরে আলোচনা করতে পারবো না, আমি আপনাদের বিচারের ওপর ছেড়ে দিচ্ছি। আপনাকে প্রার্থনা করতে হবে যাতে মন থেকে সব নেতিবাচক চিন্তা বাদ দিতে পারেন, ক্রোধ মনে পুষে শুয়ে থাকবেন না। বাইবেলে বলেছে অন্তরের ক্রোধ যেমন শুদ্ধার্থ অবধি না থাকে, এবং আমি এসব জানি, আমারই অভিজ্ঞতা হয়েছে। দেবের ওপর রাগ করে আমাকে স্পর্শ করো না, চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকতাম, এবং এক সপ্তাহ পরেই হোক অথবা পরের দিন সকালে সেই আমাকেই কিন্তু ওকে ক্ষমা করে ভুলে গিয়ে একসাথে থাকতে হয়েছে, আমাকেই সব করতে হয়েছে, ভুলতে হয়েছে সব কিছু ঈশ্বরের ওপর আস্থা রেখে। মানে আঘাত করে তারা আপনাদের আঘাত করবে, হতাশ করবে, এবং যখনই আমরা ওদের ওপর নিখুঁত হবার জন্য চাপ সৃষ্টি করব আমরা হতাশ হয়ে পড়ব। মানে যদিও তাই নিয়ে বিশেষ একটা চিন্তিত হবেন না, আমি শুধু চাইছি দু একটা পাপকে যদি নিকেশ করা যায়। সত্যি তার ভেতরে একটা হলো ক্ষমা না করতে পারা, এটা কিন্তু কোনো সাধারণ ব্যাপার নয়, এটা একটা অন্য, যেটা আমি সব সময় ঈশ্বরের উপদেশ দেখেছি আমি আর পারছি না এসব করতে, মনে হয় আমার এটা দরকার, এবং সেটা হলো এই মুখ। বাইবেলে অন্য কোনো বিষয়ের চেয়ে আমাদের মুখ, আমাদের বাক্য এবং তার ক্ষমতা নিয়ে অনেক বেশি কথা বলছে। শুরুতে ঈশ্বর বলেছেন এখানে আলোকিত করো, আনন্দ হয় যে তিনি বলেননি এখানে ভীষণ ঝামেলা, এরকমই থাকতে দাও, জিহাতেই মানুষের জীবন ও মৃত্যুর অবস্থান, কারণ এই জিহ্বা দিয়েই সারাদিন চলছে অন্যের নামে কুৎসা রটনা নিন্দা সমালোচনা এবং অন্যের গোপনীয়তা ফাঁস করা। খ্রিশ্চানদের মধ্যে এতে এত পরনিন্দা পরচর্চা শুনে শুনে আমি একেবারে ক্লান্ত হয়ে গেছি, একেবারে ক্লান্ত। সবাই মন দিয়ে শুনুন, যারা টিভিতে দেখছেন তারাও শুনুন, ঈশ্বরের আমাদের জন্য এত সুন্দর একটা উপহার কিনে রেখেছেন। সত্যি বলছি আমাদের শুধু শিখতে হবে কিভাবে তা ব্যবহার, কিভাবে ব্যবহার করতে হবে, আমাদের তার সাথে এবং তার অধীনে থাকতে হবে, ঈশ্বরের সাথে সময় কাটাতে হবে, তার সাথে সখ্যতা তৈরি করতে হবে, এবং এইভাবেই আপনার জীবনের দুর্বলতাগুলো কাটিয়ে ওঠা যাবে। আর ঈশ্বরের সাথে সময় না কাটালে আপনাকে সত্যি আঘাত করছে এমন কাউকে ক্ষমা করা সহজ হবে না, তার থেকেই এই ক্ষমতা ও শক্তি লাভ করতে হবে। আমি জানি সত্যি আঘাত পাওয়া কাকে বলে, আমি জানি, আমি এখনও তা পেয়েছি। এটা এমন ঘটনা নয় যে আপনি জীবনে একবারই পান বা তারপর আর জীবনে ঘটে না, পৃথিবীতে যতক্ষণ থাকবো আমাদের জীবনে আঘাত পাওয়ার ঘটনা বাস করে ঘটতে থাকবে, মানুষ আমাদের আঘাত দেবে, হতাশ করবে, আমাদের সবার মধ্যে থেকে এগিয়ে যেতে হবে, কারণ তা না হলে যিশু তার প্রাণের বিনিময়ে আমাদের জন্য যা রেখে গেছেন আমরা তা থেকে বঞ্চিত থাকবো। শয়তান আমাদের অসন্তুষ্টকে কাজে লাগাবে, মানুষকে পাঠায় আমাদের বিরক্ত করার জন্য এবং যাতে আমি ক্রোধে উন্মত্ত হয়ে উঠি, তিনি এমনকি ভালো মনের উদার খ্রিশ্চানদের দিয়েও তাদের দুর্বলতাকে আমার সামনে ধরে রাখবেন যাতে আমরা সেটা সোজা গিয়ে করতে পারি, তারা হতাশ হবে, রাগ করবে, আর আমরা সেটাকে চাপ দেব সবার মধ্যে দিয়ে। বলুন আমার প্রচার কেমন লাগলো? আমি এই ক্ষমাহীনতার ব্যাপারে প্রার্থনা করব, আমি আজ থেকে এই ক্ষমার পথে চলতে ঈশ্বরকে সাহায্য করতে বলবো, কারণ আমি বুঝে গেছি যে এটাই মূল সমস্যা। জানেন, আসলে ক্রোধী খ্রিস্টান কথাটাই বিপরীতে ভরা, মানে খ্রিস্টানত্বের মূল ভাবনাই হলো প্রেম। আপনি খ্রিস্টানত্ব আর ভালোবাসাকে পৃথক করতে পারবেন না, ভালোবাসাই এর মূল। খ্রিস্টানত্বের অর্থই হলো ঈশ্বরের ভালোবাসা লাভ করা, সুষ্ঠু ও সুস্থভাবে নিজেকে ভালোবাসা শেখা এবং তারপর নিজের মধ্যে থেকে সেই ভালোবাসা দুঃখীদের মধ্যে প্রবাহিত করা। মানে যদিও শুধু এটুকুই সব নয়, তবুও এটা বাকি সব কিছুকে জীবনে এগিয়ে নিয়ে যাচ্ছে। সুতরাং আমি একজন ক্রুব্ধ খ্রিস্টান বলার মধ্যে কিছু একটার অভাব থেকে যায়, ক্রোধ নিয়ে প্রার্থনা নিষ্ফল হয়, ক্রোধ নিয়ে বিশ্বাস অর্থহীন। ক্রোধ আপনার জীবনকে দুর্বিষহ করে তোলে, আপনার মনে ক্রোধ থাকলে সে শয়তানের প্রবেশের সুযোগ করে দেয়। শয়তানকে জীবনে প্রবেশের এবং অবস্থিত হওয়ার এরকম সুযোগ দেবে না। এতদিন ধরে এক উপদেশ পাঠ করার ও শোনার পর আমাদের এরকম বোকামি করা উচিত নয়, বাধ্য থাকার পক্ষে। একটু বেশি জ্ঞান দেওয়া হয়ে যাচ্ছে, কারণ ক্ষমা করার বিষয়ে আর কত উপদেশ শুনতে হবে আমাকে বলুন তো। জানেন এটা সবচেয়ে কঠিন কেন? কারণ এর সাথে আমাদের অনুভূতি জড়িয়ে আছে। ও ঈশ্বর, আমরা তো আনন্দের অনুভূতির, তাই নয় কি? আমাদের খুব অনুভূতি, খুব মূল্য দিই। বাইবেলে বলা হয়েছে ঊর্ধ্বস্থানের বিষয়ে চেষ্টা করো, যখন খ্রিস্টের সহিত উত্থাপিত হইয়াছ, কলসীয় তিনের একে বলছে, অতএব তোমরা যখন খ্রিস্টের সহিত উত্থাপিত হইয়াছ তখন সেই ঊর্ধ্বস্থানের বিষয় চেষ্টা করো যেখানে খ্রিস্ট আছেন। আমি চাই আপনারা আপনাদের মনকে কোনো ঊর্ধ্ব বিষয়ের উপর স্থির করুন, এবং তা হলো আপনারা আর ক্রুদ্ধ হবেন না। আগে থাকতেই মন স্থির করে রাখুন যে যখন কেউ আপনাকে অসন্তুষ্ট করবে আপনি তাকে ক্ষমা করে দেবেন। আগাম পরিকল্পনা করে রাখুন, আঘাত পেয়ে কেমন অনুভূতি হয় দেখার জন্য অপেক্ষা করবেন না। আমি মনস্থির করে নিয়েছি, সত্যি বলছি আমি মনস্থির করে নিয়েছি, আপনারা আমাকে অসন্তুষ্ট করলে আমি আপনাদের ক্ষমা করে দেব। যা হয়ে গেছে হয়ে গেছে, অন্য কারোর খারাপ ব্যবহারের জন্য আমি শয়তানকে আমার জীবনে কোনো মতেই জিততে দেব না। আমি ইতিমধ্যেই এভাবে অনেক ক্ষতি করে ফেলেছি, আমি স্থির করে নিয়েছি যে আমি আর খিটখিটে মেজাজি নেতিবাচক মানুষদের সাথে সময় কাটাবো না, একেবারেই নয়। আমি মানুষদের কাছ থেকে আর আত্মকরুণার কথা শুনতে চাই না, আমি শুনতে চাই তেমনি যেন আমরাও এই জগতে তেমনি। আমি শুনতে চাই আমরা বিজয়ের চেয়েও বেশি কিছু। এখন দেখুন, আমি এখানে মানুষের সমস্যা শোনার জন্য এসেছি, কিন্তু অনেকে আছেন যারা তার সমস্যার সমাধান জানতে চান না, তারা শুধু প্রত্যেকের দেখা হলে আমার ভুল বুঝবেন না। আপনার নিজের আত্মা তার উদ্দীপনাকে রক্ষা করতে হবে। আপনি অন্য কাউকে আপনার জীবনের উৎসাহ উদ্দীপনাকে নষ্ট করে দিতে পারবেন না। আমার কি হলো, আমার কি হলো, মানে যদি করেন তাহলে কিছুক্ষণ বাদে আপনি ভাববেন সত্যি জীবনটা যে খুবই জটিল। সুতরাং আপনাকে মনস্থির করতে হবে, আমি কিছু আধ্যাত্মিকভাবে সুস্থ মানুষকে বন্ধু করতে চাই। আমি এমন কিছু মানুষকে পছন্দ করব যারা লোভী নয়, যারা উদার, আমি তাদের সাথেই মিশব। যারা দান করতে ভালোবাসে তাদের সাথেই মেলামেশা করব। যারা জীবনে সুখী, মানে তাদের সাহায্য করুন, সাধ্যমতো সর্বশক্তি দিয়ে তাদের সাহায্য করুন, কিন্তু নিজেকেও রক্ষা করতে হবে। আপনাকে প্রভুর মধ্যে থেকে সবল থাকতে হবে, কারণ তা যদি না থাকেন তাহলে জানবেন যে সব মানুষের জীবনে সমস্যা আছে, মানে খুব শিগগিরই আপনারা সেটা বুঝতে পারবেন। আপনার নিজের প্রাণ ধারণের জন্যে আর কিছুই অবশিষ্ট নেই, সব তারা সারাক্ষণ শোষণ করে চলেছে। আমি অবশেষে বুঝেছি যে যদি আপনি কাউকে অনেক বছর ধরে সাহায্য করে যাওয়ার পরও কারোর সমস্যা সমাধান না হয়, তাহলে হয় আপনি খুব বাজে সাহায্যদাতা। নিজের মন স্থির করুন। আমি ঈশ্বরকে মান্য করব, ঈশ্বরের সহায়তায় তাকে মান্য করব। আমি একজন নিয়মানুবর্তী মানুষ। আপনার জীবনে নিয়মানুবর্তিতা আনতে হবে, নিজের জীবনের আনন্দ ও বেদনার পরিকল্পনা করতে হবে। আপনি বলুন সে আবার কীরকম? ধরুন সপ্তাহে 3 দিন ব্যায়াম করব, মানে 3 দিন, তাহলে এই বাকি দিনগুলোয় আয়নায় নিজেকে দেখে আমি আনন্দ পাব। আপনি শুধু আনন্দেরই পরিকল্পনা করতে পারেন না, আয়নায় গিয়ে দেখুন যে ও যদি আমাকে এরকম দেখতে না হতো নিজেকে। নিয়ন্ত্রণ করুন, উপার্জনের সমস্ত টাকা খরচ করার পরিকল্পনা করবেন না, শপিং মলে গিয়ে নিজের ইচ্ছাতে লাগাম মানে পড়ানোরও পরিকল্পনা করুন, হিসেব করে খরচা করুন, তাহলেই আপনি সঞ্চয় করতে পারবেন এবং প্রয়োজনে উপযুক্ত খরচ করতে পারবেন। অতএব কষ্টেরও পরিকল্পনা করুন, আনন্দেরও পরিকল্পনা করুন, নতুন জীবনের জন্য জীবনের লক্ষ্য স্থির করুন, মন সংযোগ করতে বলুন যে আমি যখন এই বিল্ডিংয়ের বাইরে যাব তখন আর সেই মানুষ থাকব না, আমি মনে ক্রোধ নিয়ে থাকব না, আমি হতাশায় মাথা নিচু করে থাকব না, আমি অধ্যয়ন করব, জীবনের নিয়ম মানব, প্রার্থনা করব, ঈশ্বরের সাহায্য সময় কাটাব, আমি প্রথম প্রভুর কথা বলবো, যা যা কিছুর জন্য তিনি তাঁর জীবন দিয়েছেন তা লাভ করার চেষ্টা করব, আমি মস্তিষ্ক পুচ্ছ নয়, আমি ঊর্ধ্বে, আমি নিচে নয়, আমি ইতিমধ্যেই খ্রিস্টের সমস্ত বিরুদ্ধ শক্তিকে পরাজিত করে জয় করেছি, কারণ পৃথিবীতে যিনি আছেন তাঁর চেয়ে আমার ভেতরে যিনি আছেন তিনি বৃহত্তম। সাহসের সাথে বাঁচা মানে কিন্তু অশালীন হওয়া নয়, এর মাঠে খুবই অগ্রামী এবং উচ্চকিত হওয়া নয় যে ও আমি খুব সাহসী, আমি আধ্যাত্মিক সাহসের কথা বলছি, এমন এক সাহস যার জোরে যখন আমি তখনও এগিয়ে এসে ঈশ্বরের নির্দেশিত কাজ করতে পারেন। সাহসী হওয়া মানে এই নয় যে আপনি, আবার বলছি, সাহসী হওয়া মানে এই নয় যে আপনি ভয় পাবেন না, সাহসী হওয়া মানে ভয় পেলেও তাকে অবজ্ঞা করতে পারা। আমিন। আপনারা ভাবছেন সাহসী মানুষ হলো সেই সব ভাগ্যবান মানুষেরা যারা কখনো ভয় পাবেন না, না তা নয়, তারা ভয় পান, আমি ভয় পাই, কিন্তু ভয়ের স্বরূপও আমি জানি, আমি জানি ভয় হলো এক চোর, আমি জানি ভয় আমার জীবনকে পৌঁছানো ঠেলতে চাইছে এবং আমি ভেতরের কাছে নতি সাকর করব না, কারণ ঈশ্বর। মানসিক স্থৈর্য বলতে কি বোঝায়? আমাদের মধ্যে খ্রিস্টের মন প্রত্যেক দিন সকালে আমি ঈশ্বরের কাছে এই কথাই বলি যে আমি আধ্যাত্মিক মন দিয়ে চিন্তা করি, দৈহিক মন দিয়ে নয়, আমি যা কিছু সৎ সুন্দর শোভন তাই নিয়ে আমি চিন্তা করি, আমি ক্ষমতা সম্পন্ন আমি তাই নিয়ে ভাবি, আর আমি খ্রিস্টের মন লাভ করি আপনারা। সকালে দিনের একদম শুরুতেই শয়তানের সমস্ত পরিকল্পনা নষ্ট করে দিন, আমি ভীত এই চিন্তা থেকে দূরে থেকে, ভয় হচ্ছে ঈশ্বরের নির্দেশ শুনতে পাবো না, বাইরে বেরোতে ভয় লাগছে, আমি হয়তো ঈশ্বরের কথা শুনতে না পেয়ে একদম ভয় ভয় মরছি, মানে আমি ভীষণ ভয় করছে বাইরে গেলে কি হবে আমার, ও আমি কি যে করব বুঝতে পারছি না ঈশ্বর, আমার ভয় হয় আমার দুর্দশা কোনোদিনও কাটবে না, কি হবে যদি আমার সারা জীবন এরকমই থাকে, এই বাচ্চারা যদি না পাল্টায়, যদি আমার স্ত্রীর কোনো পরিবর্তন না হয়, আমার স্বামীর স্বভাব যদি না পাল্টায়, আমি সিংহ সঙ্গেতে ভয় পাই, আমি ভয় পাই ব্যর্থতা, ভয় হয় আমার চাকরি না হয় বলে, আমার অর্থনৈতিক অবস্থা নিয়ে ভয় লাগে, নিজেকে প্রকাশ করতে আমার ভয় লাগে, আমার কোনো কিছুরই মুখোমুখি হতে ভয় হয়। যদি আপনার এরকম অবস্থা হয় তাহলে আমি নিশ্চিত আপনি নিশ্চয়ই উপদেশ পাঠ করছেন না, এবং যদি করেনও তাহলে করছেন শুধুমাত্র কর্তব্য বলে। আমার জীবনে পবিত্র আত্মার আগমন হলে আমি ক্ষমতা লাভ করব, অবশ্যই আমি ক্ষমতা লাভ করব। লুক 10:19 এই উপদেশটা বলুন, 8:10-19, যদি এই উপদেশটিকে আমার আত্মার ভেতরে আত্মস্থ করতে পারেন। দেখো আমি তোমাদিগকে সর্প ও বৃশ্চিক পদতলে দলিত করবার এবং শত্রুর সমস্ত শক্তির উপরে কর্তৃত্ব করিবার ক্ষমতা দিয়েছি। এমন নয় যে দেখো আমি তোমাদের ক্ষমতা দিতে পারি, ক্ষমতা দিয়েছি। এখন প্রশ্ন হলো আমি কি করে সেই ক্ষমতা লাভ করবেন। প্রথমত আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনার ক্ষমতা লাভ হয়েছে, এটা শুধুমাত্র ওই বেদির ওপর বসা যাজকের জন্য নয়, এটা শুধু তোমার ওই সকালের রোজ 4 ঘন্টা করে প্রার্থনা করা বন্ধুর জন্য নয়, এটা আপনার জন্যও যে দেখো আমি তোমাকে ক্ষমতা দিয়েছি, দেখো আমি তোমাকে দিয়েছি, তুমি বিজয়ের চেয়ে অধিক। আমার ভিতরে যিনি আছেন, তিনি পৃথিবীতে যিনি আছেন তার থেকেও বৃহত্তম, বড্ড বেশি। এমনকি তিনি যেমন আমরা এই জগতে, তেমনি আমরা ইতিমধ্যে খ্রিস্টের সমস্ত বিরুদ্ধ শক্তিকে পরাজিত করে জয় করেছি। ক্ষমতা, পৌল বলেছেন আমি প্রার্থনা করি যেমন তোমার ক্ষমতা চিনতেও বুঝতে পারো। আমাদেরও মনে হয় না কি যে সময় এসেছে যখন আমাদের দুর্বলতা থেকে মুক্তি পাওয়া উচিত, আমাদের ভ্রান্ত মনোবৃত্তি থেকে, সারাক্ষণ রাগী দুঃখী তিক্ত মাথা হতাশায় নিচু করে বেঁচে থাকার কি প্রয়োজন? সারাক্ষণ যেন আমাদের সমস্যা নিয়ে না চিন্তা করি, সারাক্ষণ যেন না বলি জানেন আমি না, মানে আজই আমার অ্যাটাক এসেছিল, বুকে চিনে নিন, মানে আমি বুঝতে পারছি না আমি কি করবো, আমার কি যে করব তাই আমার কিছু জানি না। জানো তো ভাই আমরা না আজ অ্যাটাক এসেছিল, আর জয়েস কি করব আমি বুঝতে পারছি না, আমার সত্যি আজ অ্যাটাক এসেছিল, বিশ্বাস করুন আমি নিজেই সবসময় এরকম বলতাম। কিন্তু আমি আপনাদের এটাই বলতে চাইছি যে এটা হতে পারে, যদি সত্যি তোমার অ্যাটাক এসেছিল, আমি আজ আপনাদের তাই বলতে চাইছি কিভাবে আপনারা এমন অ্যাটাকে জয় করতে পারবেন, তার ভয় না থাকা শিখতে পারবেন। আপনারা সকালে উঠে বলতে হবে আমি খ্রিস্টের মধ্যে আমার স্বরূপকে জানি, এখন শয়তান দয়া করে আমার কাছে আসার চেষ্টা করিও না, বেরিয়ে যাও। আমিন। আপনাদের নিজের সাথে কথা বলতে হবে, তিনি যেমন এই জগতে আমরাও তেমন। এখন শেষ করার আগে কয়েকটি কথা শুনুন, তিনি ঈশ্বরের পুত্র এবং আমরাও ঈশ্বরের পুত্র, তিনি যাজক এবং রাজা, এবং রোমিও 5:17 অনুযায়ী আমাদের ধার্মিকতার সাথে জীবনের রাজার মতো থাকতে হবে, এবং প্রকাশিত বাক্য 5:9-11 বলা হয়েছে আমরা ঈশ্বরের উদ্দেশ্যে এখন রাজা এবং যাজক, তিনি হলেন সর্বশ্রেষ্ঠ জাদুঘর এবং আরোগ্যকর্তা, এবং আমাদের বলা হয়েছে অসুস্থর দেহে হাত রাখতে যাতে তারা আরোগ্য লাভ করে, তিনি জগতের আলো। এবং মন দিয়ে শুনুন, মথি 5 আমাদের বলা হয়েছে তুমি জগতের আলো, তিনি হলেন প্রাণদায়ী জল, এবং তিনি বলেছেন তোমাদের পেট থেকেই প্রাণদায়ী জলের নদী বইবে, তিনি হলেন দাক্ষলা আমার তারা শাখা, তিনি হলেন মেষপালক আমরা তার মেষ, তিনি হলেন মূল স্তম্ভ আমরা হলাম আধ্যাত্মিক গৃহের জন্য সেই স্তম্ভযুক্ত অন্যান্য পাথর, তিনি হলেন ত্রাণকর্তা, তিনি ঈশ্বরের প্রতিনিধি এবং আমরাও সেই একই পবিত্র আত্মার প্রতিনিধি, তাঁরই মতো একই ক্ষমতা, অন্য কোনো প্রকারের ক্ষমতা নয়, সেই একই ক্ষমতা যা তাকে মৃত অবস্থা থেকে পুনরুত্থিত করেছিল। সুতরাং আমরা ঈশ্বরেরই অংশীদার, ঠিক কীভাবে একথা আপনাদের বুঝিয়ে বলবো জানি না, এবং এই ক্ষমতা ভোগ করতে হলে আপনাকে ঈশ্বরের বাণী জানতে হবে, তাঁর কথা বিশ্বাস করতে হবে, এবং আমাদের এমনভাবে কাজ করতে হবে যেন আমরা তিনি আমাদের যা দিতে চেয়েছিলেন তা পেয়ে গেছি। আপনারা কি সাহসী, আস্থাবান এবং নির্ভীক হতে প্রস্তুত? আপনাদের জীবনে কি এসবের প্রয়োজন? আমার মনে হয় আমাদের বেশিরভাগ মানুষই প্রয়োজন। জানেন ভয় নিজেকে সবার সামনে হাজির করে, কিন্তু তাই বলে আমাদের ভীত হওয়ার কোনো দরকার নেই। শয়তান চায় আমরা যেন ভীত থাকি। আমরা আজ
আপনি জানেন না যে জয়েস মায়ের মিনিস্ট্রিজের কাছে আপনি কতটা মূল্যবান। পৃথিবীব্যাপী এই মিনিস্ট্রি গড়ে তোলার জন্য বন্ধু ও অংশীদারদের প্রশংসা করি ও ধন্যবাদ জানাই। একসঙ্গে আমরা ক্ষুধার্তকে খাদ্য দিচ্ছি, দরিদ্রকে বস্ত্র দিচ্ছি আর জাতির কাছে বাণী পৌঁছে দিচ্ছি। আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন বা ভিজিট করুন joyousmile.org-এ। প্রার্থনার অনুরোধ করতে, আমাদের উপাদানগুলো সম্পর্কে জানতে, জয়েসের সম্মেলনের দিনলিপি দেখতে আর অংশীদার হতে, কারণ সারা বিশ্বের সঙ্গে প্রভুর ভালোবাসা ভাগ করে নিচ্ছি আমরা।
এতক্ষণ যে অনুষ্ঠানটি দেখলেন তার ব্যয়ভার বহন করলেন জয়েস মায়ের মিনিস্ট্রির বন্ধু এবং অংশীদারেরা।